বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা বাকারার 204 থেকে 206 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মিনান নাসি মান يعجبك قوله في الحياة الدنيا ويشهد الله على ما في قلبه ويشهد الله على
বিসমিল্লাহির রহমানির রহিম। মানুষের মধ্যে এমন লোক আছে পার্থিব জীবনে যার কথা তোমার কাছে বড়ই চমৎকার মনে হয় এবং নিজের সদিচ্ছার ব্যাপারে সে বারবার আল্লাহকে সাক্ষী মানে, কিন্তু আসলে সে সত্যের নিকৃষ্টতম শত্রু। যখন সে কর্তৃত্ব লাভ করে, পৃথিবীতে তার সমস্ত প্রচেষ্টার সাধনা নিয়োজিত করে, বিপর্যয় সৃষ্টি এবং শস্যক্ষেত ও মানব বংশ ধ্বংস করার কাজে, অথচ আল্লাহ বিপর্যয় মোটেই পছন্দ করেন না। আর যখন তাকে বলা হয় আল্লাহকে ভয় করো, তখন তার আত্মাভিমান তাকে পাপের পথে প্রতিষ্ঠিত করে দেয়। এই ধরনের লোকের জন্যে জাহান্নামে যথেষ্ট, এবং সেটি নিকৃষ্টতম আবাস। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ বুধবার 10 নভেম্বর, 25 কার্তিক এবং ফার্সি 19 অবন। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি বাবুল আখতার। এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতের শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে 9620 কিলোহার্জে এবং সৌদি আরবের শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে 9870 কিলোহার্জে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার জন্য এবং ওয়েবসাইট ভিজিট করার জন্য লগ ইন করুন এই ঠিকানায় parstoday.com/bn। ফেসবুকে সরাসরি শুনতে পাবেন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতেই থাকছে বিশ্ব সংবাদ, এরপর সংবাদ ভাষ্যের অনুষ্ঠান। দৃষ্টিপাতে রয়েছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইরানের বিরুদ্ধে জাতীয় জরুরি অবস্থার মেয়াদ আরও 1 বছরের জন্য নবায়ন করার কারণ সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা। এছাড়া বাংলাদেশে বহু কাঙ্ক্ষিত গণতন্ত্রের শৃঙ্খল মুক্তি ঘটলেও গণতন্ত্র এখনও প্রাতিষ্ঠানিক রূপ পায়নি বলে ওবায়দুল কাদের যে মন্তব্য করেছেন সে সম্পর্কে ঢাকা থেকে আমাদের প্রতিনিধির একটি প্রতিবেদন। দৃষ্টিপাতের পর থাকবে স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক আলোচনা স্বাস্থ্য কথা। নিয়মিত পরিবেশনা কথাবার্তার পর প্রান্তিক আয়োজন রয়েছে সাপ্তাহিক পরিবেশনা কোরআনের আলো। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ।
রেডিও তেহরান বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম, আফগান জনগণের দুর্দশার জন্য আমেরিকাকে জবাবদিহিতার আওতায় আনতে হবে বললেন নয়াদিল্লি সফররত ইরানের সর্বোচ্চ নিরাপত্তা কর্মকর্তা। পরমাণু সমঝোতা আবার কার্যকর করার জন্য আমেরিকাকে ইরানের বিরুদ্ধে সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি থেকে সরে আসার আহ্বান জানাল তেহরান। বাংলাদেশে ইউনিয়ন পরিষদের দ্বিতীয় দফার ভোট গ্রহণ আগামীকাল। ভোটের আগেই আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে জনমতে তীব্র উদ্বেগ। এবং ভারতের পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে গাদ্দার বলে অভিহিত করলেন তৃণমূলের রাজ্য সম্পাদক ও মুখপাত্র কুণাল ঘোষ। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন এতক্ষণ। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি, আমি নাসির মাহমুদ। ইরানের জাতীয় সর্বোচ্চ নিরাপত্তা পরিষদের সচিব আলী শামখানি বলেছেন আফগানিস্তানের বর্তমান পরিস্থিতি এবং দেশটির জনগণের দুর্ভোগ দুর্দশার জন্য আমেরিকাকে জবাবদিহিতার আওতায় আনা উচিত। তিনি বলেন গত 2 দশক ধরে আমেরিকা এবং তার পশ্চিমা মিত্রেরা আফগানিস্তানে যে ধ্বংসযজ্ঞ চালিয়েছে এবং ক্ষয়ক্ষতি করেছে, ন্যূনতম দায়িত্ব হিসেবে তার ক্ষতিপূরণ তাদেরকে দিতে হবে। আজ ভারতের রাজধানী নয়াদিল্লিতে অনুষ্ঠিত আফগান বিষয়ক আঞ্চলিক এক সম্মেলনে দেওয়া বক্তৃতায় এসব কথা বলেন শামখানি। তিনি বলেন 20 বছর আগে আমেরিকা তালেবান এবং আল কায়েদার বিরুদ্ধে লড়াইয়ের নামে আফগানিস্তানে আগ্রাসন চালায়, তখন তারা দাবি করেছিল আফগানিস্তানকে রোল মডেল এবং অনুপ্রেরণার উৎসে পরিণত করবে তারা, কিন্তু তা না করে তারা বরং আফগানিস্তানের পরিস্থিতি আগের চেয়ে আরও খারাপ করেছে। ইরান আবারও বলেছে পরমাণু সমঝোতায় আমেরিকার ফিরে আসার উপায় স্পষ্ট।
তাকে সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি পরিহার করে আন্তর্জাতিক আইনের প্রতি সম্মান দেখাতে হবে। মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভানের ইরান বিরোধী বক্তব্যের জবাব দিতে গিয়ে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সৈয়দ খতিবজাদে এই মন্তব্য করেছেন। তিনি মঙ্গলবার রাতে এক টুইটার বার্তায় লিখেছেন, জ্যাক সুলিভান দাবি করেছেন ইরান পরমাণু সমঝোতা ত্যাগ করেছে, কিন্তু তার কি জানা নেই যে আমেরিকাই পরমাণু সমঝোতা ত্যাগ করেছে। খতিবজাদে টুইটার বার্তায় আরও বলেন, আমেরিকার ফিরে আসার পথ পরিষ্কার, তাকে বর্তমান অচলাবস্থার দায় নিতে হবে, সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি পরিহার করতে হবে এবং এই প্রতিশ্রুতি দিতে হবে যে সে আর কোনোদিন আন্তর্জাতিক আইনকে ঠাট্টার বস্তুতে পরিণত করবে না। ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান বলেছেন তার দেশ বিশ্ব শক্তিগুলোর সঙ্গে একটি ভালো চুক্তি সই করতে চায়। তিনি মঙ্গলবার ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জঁ ইভ লুদ্রিয়ার সঙ্গে এক টেলিফোন আলাপে তার দেশের এই অবস্থান তুলে ধরেন। এ সময় দুই পররাষ্ট্রমন্ত্রী দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করার উপায় নিয়ে আলোচনার পাশাপাশি আসন্ন ভিয়েনা সংলাপ নিয়ে মত বিনিময় করেন। আগামী 29 নভেম্বর অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় পাশ্চাত্যের সঙ্গে ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের আলোচনা শুরু হওয়ার কথা রয়েছে। টেলিফোন আলাপে আবদুল্লাহিয়ান স্মরণ করিয়ে দেন, পরমাণু সমঝোতা থেকে আমেরিকার অন্যায়ভাবে বেরিয়ে যাওয়া এবং আমেরিকার হঠকারী সিদ্ধান্তের সামনে ইউরোপীয় দেশগুলোর নীরব থাকার কারণে বর্তমান অচলাবস্থা তৈরি হয়েছে। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে শর্টওয়ে 2531 মিটার ব্যান্ডে আর বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। বাংলাদেশের স্থানীয় সরকারের সর্বনিম্ন পর্যায়ে ইউনিয়ন পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামীকাল বৃহস্পতিবার। তবে ভোটের আগেই বিভিন্ন এলাকায় সহিংসতার ঘটনা সরকারের পাশাপাশি ভাবিয়ে তুলেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোকে। এ সম্পর্কে বিস্তারিত বলছেন ঢাকা থেকে আমাদের বিশেষ সংবাদদাতা।
বাংলাদেশের স্থানীয় সরকারের সর্বনিম্ন পর্যায়ে ইউনিয়ন পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামীকাল বৃহস্পতিবার। ভোটের আগেই বিভিন্ন এলাকায় সহিংসতার ঘটনা সরকারের পাশাপাশি ভাবিয়ে তুলছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোকেও। গত এক মাস ধরে প্রাক নির্বাচনী সংঘাত লেগেই আছে। এতে দেশীয় অস্ত্রের পাশাপাশি বেড়ে গেছে অবৈধ আগ্নেয়াস্ত্রের ব্যবহার, বেড়েছে অবৈধ অস্ত্রের চাহিদাও। নিকট অতীতে যে কোনো সময়ের তুলনায় অস্ত্রের চোরাচালানও বেড়েছে। এমন প্রেক্ষাপটে গোয়েন্দা সংস্থা এবং আইন শৃঙ্খলা বাহিনীর আশঙ্কা, ভোটের দিনেও পরিস্থিতি অশান্ত হয়ে উঠতে পারে, এমনকি ভোট কেন্দ্র দখলে অবৈধ আগ্নেয়াস্ত্রের ব্যবহার হতে পারে বলেও তাদের আশঙ্কা। এদিকে ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে বিভিন্ন এলাকায় গোলযোগ আর সহিংসতার মধ্যেই দ্বিতীয় ধাপের ভোটের প্রস্তুতি গুছিয়ে আনার কথা জানিয়েছে নির্বাচন কমিশন। এবারের ধাপে বৃহস্পতিবার 838টি ইউনিয়ন পরিষদে সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় ইতিমধ্যেই চেয়ারম্যান পদে 81 জন, সংরক্ষিত সদস্য পদে 76 জন এবং সাধারণ সদস্য পদে 203 জন নির্বাচিত হয়েছে। আগামীকাল 20টি ইউনিয়ন পরিষদে ইলেকট্রনিক ভোটিং মেশিন বা ইভিএম এবং বাকিগুলোতে প্রচলিত ব্যালট পেপারে ভোট নেওয়া হবে। তবে চেয়ারম্যান পদে দলীয় প্রতীকের এই নির্বাচনে সহিংসতার ঘটনায় অস্বস্তি এবং উদ্বেগ প্রকাশ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ নেবার হুঁশিয়ারি দিয়েছে নির্বাচন কমিশন। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে আধাসামরিক বাহিনী সিআরপিএফ এর অতিরিক্ত 5 কোম্পানি জওয়ান পাঠানো হচ্ছে। এক সপ্তাহের মধ্যে তাদের মোতায়েন করা হবে। নিরাপত্তা বাহিনী বলছে সন্ত্রাসীরা ক্রমাগত বেসামরিক মানুষজনকে হত্যা করার পরিপ্রেক্ষিতে সরকার অতিরিক্ত বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় কাশ্মীরে সিআরপিএফ এর অতিরিক্ত 5টি কোম্পানি পাঠানোর সিদ্ধান্ত নেওয়ার ফলে সেখানে এখন নিরাপত্তা বাহিনীর মোট 55টি কোম্পানি থাকবে। গত অক্টোবরের শেষ দিকে কাশ্মীরে গিয়েছিলেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রাজ্য থেকে 370 ধারা বাতিলের পর এটি তার প্রথম সফর ছিল। স্বরাষ্ট্রমন্ত্রীর সভাপতিত্বে নিরাপত্তা সংক্রান্ত একটি উচ্চ পর্যায়ের বৈঠকে অতিরিক্ত বাহিনী পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়। বেশিরভাগ জওয়ানকে শ্রীনগরে মোতায়েন করা হবে, যেখানে বেসামরিক ব্যক্তি হত্যার ঘটনা বেশি ঘটেছে। ভারতের পশ্চিমবঙ্গের তৃণমূল নেতা কুণাল ঘোষ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে গাদ্দার, বেইমান অভিহিত করে তাকে উৎখাতের ডাক দিয়েছেন। শুভেন্দু অধিকারী এক সময়ে রাজ্যের মন্ত্রী ও তৃণমূল নেতা ছিলেন। গত বিধানসভা নির্বাচনের আগে তিনি তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন। এ সম্পর্কে বিস্তারিত জানাচ্ছেন কলকাতা থেকে আব্দুল হাকিম।
ভারতের পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন তৃণমূলের রাজ্য সম্পাদক ও মুখপাত্র কুণাল ঘোষ রাজ্যের বিজেপি বিধায়ক ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে গাদ্দার বেইমান বলে অভিহিত করে তাকে উৎখাতের ডাক দিয়েছেন। তিনি আজ বুধবার নন্দীগ্রামের গোকুলনগরের করপল্লীতে এক সমাবেশে বক্তব্য রাখার সময় এই সংক্রান্ত মন্তব্য করেন। বলছিলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। শুভেন্দু অধিকারী এক সময় রাজ্যের মন্ত্রী ও তৃণমূল নেতা ছিলেন। গত বিধানসভা নির্বাচনের আগে তিনি তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন। সেই থেকে তৃণমূল নেতারা তাকে বিভিন্ন সময় টার্গেট করে বিশ্বাসঘাতক, বেইমান, গাদ্দার ইত্যাদি বলে কটাক্ষ করে থাকেন। বিধানসভা নির্বাচনে শুভেন্দু অধিকারী নন্দীগ্রাম আসন থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হন। তৃণমূলের দাবি কারচুপি করে জয়ী হয়েছেন শুভেন্দু অধিকারী। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান খবরের সঙ্গে চব্বিশ ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েবপেজ firsttoday.com/bn।
বিশ্ব সংবাদে আবারও স্বাগত আপনাদের। এক দশকেরও বেশি সময় পর সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী সিরিয়া সফর করেছেন। 2011 সালে সিরিয়ায় বিদেশি মদতপুষ্ট সন্ত্রাসীদের সহিংসতা শুরুর পর সংযুক্ত আরব আমিরাত সিরিয়ার সঙ্গে সম্পর্ক ছিন্ন করে এবং উগ্র সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে সমর্থন দেওয়া শুরু করে। সিরিয়ার সরকারি বার্তা সংস্থা সানা জানিয়েছে, মঙ্গলবার সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ান রাজধানী দামেস্ক সফর করেন। এ সময় তার সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের একটি উচ্চ পর্যায়ের রাজনৈতিক প্রতিনিধি দল ছিল। দামেস্ক সফরের সময় সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের সঙ্গে বৈঠক করেন এবং এ সময় দুই পক্ষের স্বার্থ ও বিভিন্ন ক্ষেত্রে সম্পর্ক উন্নয়ন এবং সহযোগিতা বাড়ানোর উপায় নিয়ে আলোচনা হয়। ইরাকের প্রধানমন্ত্রী মুস্তফা আল কাজমিকে সম্প্রতি হত্যায় যে প্রচেষ্টা চালানো হয়েছে তার সঙ্গে ইহুদিবাদী ইসরায়েল এবং আমেরিকা জড়িত থাকতে পারে। ইরাকের প্রতিরোধগামী সংগঠন আসাইব আহলুল হক আন্দোলনের মহাসচিব কাইস আল খাজালি কাতারের আল জাজিরা টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে এই মন্তব্য করেন। তিনি বলেন, আমেরিকার সহযোগিতায় ইহুদিবাদী ইসরায়েল সম্ভবত এই কাজ করেছে। গত শনিবার ইরাকের রাজধানী বাগদাদের কঠোর নিরাপত্তা বেষ্টিত গ্রিন জোনে অবস্থিত ইরাকের প্রধানমন্ত্রী মুস্তফা আল কাজিমের বাসভবনে বিস্ফোরক বোঝাই ড্রোন দিয়ে হামলা চালানো হয়, তবে তিনি অক্ষত ও সুস্থ ছিলেন। হামলা সম্পর্কে কাইস আল খাজালি বলেন, আমরা এ ব্যাপারে পরিপূর্ণ এবং পুঙ্খানুপুঙ্খ তদন্ত চাই। তিনি আরও বলেন, ইরাকের প্রধানমন্ত্রীর বাসভবনে হামলা মানে পুরো দেশের রাজনৈতিক ব্যবস্থার উপর হামলা চালানো। লিবিয়ার বিদ্রোহী নেতা জেনারেল খলিফা হাফতারের ছেলে গত সপ্তাহে গোপনে ইহুদিবাদী ইসরায়েল সফর করেছেন। তেল আবিব সফরের সময় তিনি ইসরায়েলের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছে তাঁর এই সফরের মূল উদ্দেশ্য ছিল ইসরায়েলের সমর্থন পাওয়া। ইসরায়েলের দৈনিক হারেৎস পত্রিকায় সোমবার এক প্রতিবেদনে জানিয়েছে, দুবাই থেকে লিবিয়ায় ফেরার পথে সাদ্দাম হাফতার সংক্ষিপ্ত সময়ের জন্য ইসরায়েল সফর করেন। তিনি ব্যক্তিগত বিমান ডসাল্ট ফ্যালকন জেটে করে দুবাই থেকে ইসরায়েলের বেনগুরিয়ান বিমানবন্দরে অবতরণ করেন। আগামী মাসে লিবিয়ায় জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে, তার আগে খলিফা হাফতারের ছেলে সাদ্দাম হাফতার ইহুদিবাদী ইসরায়েল সফর করলেন। তবে এই সফরে ইসরায়েলের কোন কোন কর্মকর্তার সঙ্গে হাফতারের ছেলে বৈঠক করেছেন তাদের নাম উল্লেখ করেনি দৈনিক হারেজ। ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী শামখানি বলেছেন, আমেরিকা উত্তেজনা ছড়িয়ে দেওয়ার নীতি গ্রহণ করে এখনও মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশিয়া অঞ্চলে সংকট সৃষ্টির পায়তারা করে যাচ্ছে। তিনি ভারতে অনুষ্ঠেয় আফগানিস্তানের প্রতিবেশী দেশগুলো জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের বৈঠকে যোগ দিতে নয়াদিল্লি পৌঁছে এই মন্তব্য করেন। মঙ্গলবার রাতে নয়াদিল্লি বিমানবন্দরে শামখানি বলেন, আঞ্চলিক দেশগুলোর মধ্যে নিরাপত্তা সহযোগিতা নিয়ে এই ধরনের বৈঠকের প্রতি তেহরানের পূর্ণ সমর্থন রয়েছে। ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব বলেন, এই বৈঠকের মাধ্যমে যাতে আফগানিস্তানের স্থিতিশীলতা ও নিরাপত্তা প্রতিষ্ঠিত হতে পারে সেজন্য ইরান সব রকম চেষ্টা চালাবে। তিনি বলেন, 20 বছর পর আফগানিস্তান থেকে সব সেনা প্রত্যাহার করে নেওয়ার পরও আমেরিকা আফগানিস্তান সহ গোটা অঞ্চলে সংকট জিইয়ে রাখার পায়তারা করছে। ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবি আহমেদ বলেছেন, তার দেশ থেকে সম্প্রতি ইহুদিবাদী ইসরায়েল সংখ্যালঘু ইহুদি নামধারী যেসব মানুষকে সরিয়ে নিয়েছে তারা আসলে টাইগ্রে বিদ্রোহী এবং যুদ্ধাপরাধী। তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেটকে টেলিফোন করে এ ব্যাপারে ক্ষোভ প্রকাশ করেছেন বলে বার্তা সংস্থা আল কুদস আল আরাবি জানিয়েছে। তো শ্রোতা বন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এই ছিল এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ। সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।
বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। অনুষ্ঠানের এ পর্যায়ে আপনাদের সঙ্গে যোগ দিচ্ছি আমি বাবুল আখতার। শ্রোতা বন্ধুরা, আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষার অনুষ্ঠান দৃষ্টিপাতে। আমেরিকা ইরানের বিরুদ্ধে জাতীয় জরুরি অবস্থা নবায়ন করেছে। এটা প্রমাণ করছে ইরান সম্পর্কে বাইডেনের নীতি সেই ট্রাম্পের নীতিরই অনুস্মৃতি। বিস্তারিত সংবাদ ভাষ্যটি শুনুন আমার পরিবেশনায়। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন গতকাল ইরানের বিরুদ্ধে জাতীয় জরুরি অবস্থার মেয়াদ আরও 1 বছরের জন্য নবায়ন করেছেন। হোয়াইট হাউস বাইডেনের বিবৃতি প্রকাশ করেছে। বিবৃতিতে বলা হয়েছে, ইরানের সঙ্গে আমাদের সম্পর্ক এখনও স্বাভাবিক হয়নি। এ কারণেই 1979 সালের 14 নভেম্বরে ইরানের বিরুদ্ধে জারিকৃত ওই জরুরি অবস্থা আগামী 14 নভেম্বরের পর আগের মতোই অব্যাহত থাকবে। আমেরিকার এই আচরণ নিঃসন্দেহে তাদের দ্বৈতনীতির প্রমাণ। তারা একদিকে পরমাণু সমঝোতা নিয়ে বৈঠক করছে, অন্যদিকে ইরান বিরোধী পদক্ষেপও অব্যাহত রাখছে। ট্রাম্প 2018 সালের 8 মেতে পরমাণু সমঝোতা থেকে একতরফাভাবে বেরিয়ে গিয়েছিল, সেই সঙ্গে ইরানের উপর কঠোরতম নিষেধাজ্ঞা আরোপ করেছিল। ট্রাম্প চেয়েছিল ওয়াশিংটনের বেআইনি চাওয়াগুলো মেনে নিতে ইরানকে বাধ্য করতে, তার পাশাপাশি ইরানের মধ্যপ্রাচ্য নীতি সহ ক্ষেপণাস্ত্র শক্তিকে স্তব্ধ করে দিতে। কিন্তু ট্রাম্পের ওই লক্ষ্য উদ্দেশ্য পরিপূর্ণভাবে ব্যর্থ হয়েছে। 2020 সালের ডিসেম্বরে জো বাইডেনও নির্বাচনী প্রচারণার সময় স্বীকার করেছিল ট্রাম্প পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে গিয়ে মারাত্মক ভুল করেছে। অথচ এখন সেই বাইডেন সরকার ট্রাম্পের নীতি অনুসরণ করছে। অস্ট্রেলিয়ার বিখ্যাত সাংবাদিক ও রাজনীতি বিশ্লেষক ক্যাথলিন জনস্টন বলেছেন, ইরান সম্পর্কে বাইডেনের নীতি সেই ট্রাম্পের নীতিরই অনুস্মৃতি। ইরানের বিরুদ্ধে জরুরি অবস্থা নবায়ন করে বাইডেন প্রশাসন প্রমাণ করেছে, ইরান ইস্যুতে আমেরিকার নীতিতে মূলত কোনোরকম পরিবর্তন হয়নি। বিগত 40 বছর ধরে নিষেধাজ্ঞা, সামরিক হুমকি আর প্রচারণা যুদ্ধ চালিয়ে ইরানের ওপর যে চাপ প্রয়োগের কৌশল আমেরিকা অবলম্বন করে এসেছে, রিপাবলিক কিংবা ডেমোক্রেট নির্বিশেষে সকলেই ওই একই নীতি অনুসরণ করে এসেছে। তবে ইরান কখনোই বলদর্পিতার মুখে দমে যায়নি এবং কঠোর প্রতিরোধের নীতি অনুসরণ করেছে। এর ফলে ইরানের মোকাবেলায় ওয়াশিংটন সবসময় ব্যর্থ হয়েছে।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/bn। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
দৃষ্টিপাত এবার বাংলাদেশ প্রসঙ্গ। বাংলাদেশে 90-এর স্বৈরশাসনের পতনের মধ্য দিয়ে আমাদের বহু কাঙ্ক্ষিত গণতন্ত্রের শৃঙ্খল মুক্তি ঘটলেও গণতন্ত্র এখনও প্রাতিষ্ঠানিক রূপ পায়নি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ নেতা ওবায়দুল কাদের। এ সম্পর্কে সংশ্লিষ্ট মহলের প্রতিক্রিয়া সহ প্রতিবেদন পাঠিয়েছেন ঢাকা থেকে আমাদের প্রতিনিধি।
বাংলাদেশের ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সরকারের সড়ক সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, 90-এর স্বৈরশাসনের পতনের মধ্য দিয়ে আমাদের বহু কাঙ্ক্ষিত গণতন্ত্রের শৃঙ্খল মুক্তি ঘটলেও গণতন্ত্র এখনও প্রাতিষ্ঠানিক রূপ পায়নি। আজ 10 নভেম্বর 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনে শহীদ নূর হোসেন দিবসে রাজধানীর নূর হোসেন স্কোয়ারে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের নিকটে এমন মন্তব্য করেন ওবায়দুল কাদের। এ সময় ওবায়দুল কাদের বলেন, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে শেখ হাসিনার নেতৃত্বে গণতন্ত্র ক্রমবিকাশমান ধারা অব্যাহত থাকবে এবং এর সংগ্রাম চলবে, এটি আমাদের প্রত্যাশা। এ প্রসঙ্গে 90-এর স্বৈরাচার বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা ডাক্তার ফয়জুল হাকিম লালা রেডিও তেহরানকে বলেন,
ওবায়দুল কাদের সাহেব যেটা বলেছেন যে গণতন্ত্র শৃঙ্খল মুক্ত হয়েছে, কোনটাই হয়নি। এখানে জনগণকে এখন শৃঙ্খল পরানো হয়েছে, জনগণের গণতান্ত্রিক সংগ্রামকে দমন করার জন্য। এখানে চরম একটা ফ্যাসিবাদী শাসন এখানে কায়েম আছে, গুম এখানে হচ্ছে, বিরোধী রাজনৈতিক নেতা কর্মীদের সেখানে ক্রসফায়ার গ্রেফতার করা হচ্ছে, মিথ্যা মামলা দিয়ে জেলে আটক করে রাখা হচ্ছে। সুতরাং এখানে গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ পায়নি। তাদের নেতৃত্বে, আওয়ামী লীগের নেতৃত্বে শেখ হাসিনা সরকার এখানে একটা ফ্যাসিবাদী শাসন এখানে প্রতিষ্ঠিত হয়েছে। জনগণের যে রাজনৈতিক স্বাধীনতা ও প্রদানের মধ্যে দিয়ে বাংলাদেশে জনগণ তাদের যে জনপ্রতিনিধি নির্বাচন করতেন, সেই নির্বাচনী ব্যবস্থা এখানে উচ্ছেদ হয়ে গেছে। শুধু জাতীয় সংসদ নয়, একেবারে ইউনিয়ন পরিষদ পর্যন্ত এবং এর বাইরেও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে, সামাজিক সংস্থা, পেশাজীবীদের সংস্থা, সেখানেও নির্বাচন উচ্ছেদ হয়ে গেছে।
তিনি আরো বলেন,
গণতন্ত্রের সংগ্রামের একজন কর্মী হিসেবে নূর হোসেন যে জীবন দিয়েছিল স্বৈরাচারের পতনের জন্য, উৎখাতের জন্য এবং গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, সেই সংগ্রাম কিন্তু এখনো চলছে। এখন সেই সংগ্রাম ফ্যাসিবাদের বিরুদ্ধে, ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে জনগণের হাতে ক্ষমতা আনার জন্য, জনগণের গণতান্ত্রিক সংবিধান প্রতিষ্ঠার সংগ্রামে পরিণত হয়েছে।
এদিকে শহীদ নূর হোসেন দিবসে বুধবার সকালে গুলিস্তানের জিরো পয়েন্টে নূর হোসেন চত্বরে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেছেন গণ অধিকার পরিষদের নেতারা। এ সময় গণ অধিকার পরিষদের আহ্বায়ক বিশিষ্ট অর্থনীতিবিদ ডক্টর রেজা কিবরিয়া বলেন, জনগণের ভোট ছাড়া ক্ষমতায় টিকে থাকা আজকের স্বৈরাচার পতনেও নূর হোসেনের মতো অসংখ্য মানুষ ত্যাগ স্বীকার করতে প্রস্তুত। আমরা জনগণকে সাথে নিয়ে গণ অধিকার পরিষদের নেতৃত্বে এই স্বৈরাচারী সরকারের পতন ঘটিয়ে গণতন্ত্র ফিরিয়ে এনে মানুষকে তার হারানো অধিকার ফিরিয়ে দেব ইনশাআল্লাহ। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
প্রতিবেদনটি শুনলেন, আর এরই মধ্য দিয়ে শেষ হলো সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাত। এখন রয়েছে স্বাস্থ্য কথা।
স্বাস্থ্য কথা। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, রেডিও তেহরানের স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক সাপ্তাহিক অনুষ্ঠান স্বাস্থ্য কথার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। আশা করছি আপনারা ভালো ও সুস্থ আছেন। ক্যান্সার একটি ভয়াবহ ও দুরারোগ্য ব্যাধি। প্রথম পর্বের আলোচনার শেষ দিকে আমাদের অতিথি ক্লিনিক্যাল হেমাটোলজি বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ কামরুল হাসান ক্যান্সারের প্রকার নিয়ে আলোচনা করছিলেন। তিনি বলেছেন, মানব দেহে যত ধরনের টিস্যু আছে সবগুলোতে ক্যান্সার হতে পারে। যে টিস্যুতে ক্যান্সার তৈরি হয় সেই টিস্যুর নাম অনুযায়ী ক্যান্সারের নাম হয়ে থাকে। ধরুন লিভারে ক্যান্সার হয়েছে, সেটি হবে লিভার ক্যান্সার। এভাবে জানা যায় প্রায় 200-এরও বেশি প্রকার ক্যান্সার রয়েছে, আর এ রোগে মৃত্যুহারও অনেক বেশি। তো ক্যান্সার নিয়ে আজ দ্বিতীয় পর্বে আমরা ক্যান্সারের প্রকার দিয়েই আলোচনা শুরু করব, কারণ প্রথম পর্বের আলোচনা অসমাপ্ত ছিল। জনাব ডাক্তার কামরুল হাসান, রেডিও তেহরানে আপনাকে স্বাগত জানাচ্ছি।
আপনাকেও অনেক ধন্যবাদ।
ডাক্তার মোহাম্মদ কামরুল হাসান, আপনি প্রথম পর্বের শেষে বলছিলেন, যত প্রকার টিস্যু আছে মানব দেহে তত রকম ক্যান্সার হতে পারে। এ বিষয়ে গত পর্বের আলোচনার সূত্র ধরেই যদি আপনি বিস্তারিত আলোচনা করেন।
যে আমাদের যে ব্লাড তৈরি হয়, রক্ত রক্ত আর কি যেটা তৈরি হয় সেটা হলো অস্থিমজ্জাতে। অস্থিমজ্জার যে সেলগুলো আছে সেখানে যদি ক্যান্সার হয় তাহলে এটাকে আমরা ব্লাড ক্যান্সার বলি। আবার যদি আমাদের শরীরের বিভিন্ন জায়গায় ধরেন ডালের নিচে, চোয়ালের নিচে, বগলের নিচে কিংবা কুচকিতে পেটে বিভিন্ন ধরনের এক ধরনের কোষ থাকে, ছোট ছোট কোষ, এটা লিম্ফনোড বলা হয়। এই লিম্ফনোডে যদি ক্যান্সার হয় তখন আমরা যে বলি লিম্ফোমা। আবার আর এক ধরনের ক্যান্সার আছে, যেমন ধরেন যে রক্তের যে অ্যান্টিবডি তৈরি হয়, আপনি জানেন যে আমাদের শরীরের যে রোগ প্রতিরোধ ক্ষমতা বা যে কার্যক্রম এর অনেকগুলো সেল এখানে জড়িত, তার মধ্যে একটা হলো প্লাজমা সেল বলা হয় এটাকে।
ডাক্তার কামরুল হাসান, আপনি প্লাজমা সেলের কথা বলছিলেন, এই প্লাজমা সেল জিনিসটা কি?
প্লাজমা সেল হলো এটা মানুষের শরীরে অ্যান্টিবডি তৈরি করে। অ্যান্টিবডিটা কি, রোগ জীবাণু যদি মানে শরীরে প্রবেশ করে তাহলে এই অ্যান্টিবডি সেই রোগ প্রতিরোধ সেই জীবাণুটাকে ধ্বংস করে দেয়। তো এই অ্যান্টিবডি যে সেলটা তৈরি করে এটাকে বলা হয় প্লাজমা সেল। প্লাজমা সেলে যদি ধরনের ক্যান্সার হয় তখন আমরা এটাকে বলি মাল্টিপল মায়োলোমা বলি।
আচ্ছা, প্লাজমা সেলের ক্যান্সারকে মাল্টিপল মায়োলোমা বলে সে কথা আমরা আপনার আলোচনা থেকে জানলাম। এর বাইরে রক্তের আরো কি কি ক্যান্সার হতে পারে ডাক্তার কামরুল হাসান?
ব্লাডের যে ক্যান্সারের কথাটা আমি বললাম, যদি এটা আমরা বিভিন্ন এখানে তো কয়েক ধরনের সেন্টার, যেমন লোহিত কণিকা, সেটোকণিকা, প্লেটলেট। এখন যদি লোহিত কণিকাতে যদি এ ধরনের অস্বাভাবিক বৃদ্ধি হয় এখানে এক ধরনের আছে পলিসাইক্লিমিয়া বলা হয়। আবার যদি সেটোকণিকা যদি হয় এটাকে আমরা কণিক মাইলয়েড লিউকেমিয়া বলি। আবার যদি অনুচক্রিয়া প্লেটলেট হয় সেটাকে আমরা বলি এসেনশিয়াল থ্রম্বোসাইটোসিস বলি। এগুলো এক ধরনের মানে ক্যান্সার, কিন্তু স্লো গ্রোয়িং ক্যান্সার। আবার যে বোন ম্যারোর যে সেলগুলোতে খুব দ্রুত বর্ধনশীল যদি ধরনের ক্যান্সার তৈরি হয় সেটাকে আমরা বলি অ্যাকিউট লিউকেমিয়া। সায়েন্সের থেকে পড়াশোনা করেছেন এটা অনেকেই জানবেন যে শ্বেতকণিকার মধ্যে কয়েক ধরনের সেল থাকে যেটা লিম্ফোসাইট বলা হয়। লিম্ফোসাইটে যদি এরকম ধরনের অ্যাকিউট লিউকেমিয়া দ্রুত বর্ধনশীল যদি লিউকেমিয়া হয় এটাকে আমরা অ্যাকিউট লিম্ফোব্লাস্টিক লিউকেমিয়া বলি। এটার এক ধরনের চিকিৎসা থাকে। আবার যদি যে লিউকোফিল যেখানে তৈরি হয় মানে শ্বেতকণিকার মধ্যে একটা আছে লিউকোফিল, লিউকোফিল বা মনোসাইটের যে একজন ওখান থেকে যদি লিউকেমিয়া তৈরি হয় এটাকে আমরা অ্যাকিউট মাইলয়েড লিউকেমিয়া বলি। তো এই আর কি ব্লাড ক্যান্সারের মধ্যে এই ধরনের এগুলো থাকে। আর যেটা সেলুলার ক্যান্সারের কথা যেটা বললাম সেটা টিস্যু অনুযায়ী আমরা সেগুলো নামকরণ করে থাকি।
শ্রোতা বন্ধুরা, ক্যান্সার বিশেষ করে ব্লাড ক্যান্সার নিয়ে আলোচনা শুনছিলেন। ফিরছি শীঘ্রই, আমাদের সাথেই থাকুন।
রেডিও তেহরানের স্বাস্থ্য কথা অনুষ্ঠান শুনুন, বাসায় বসে ডাক্তারের পরামর্শ গ্রহণ করুন।
বিরতির আগে ডাক্তার কামরুল হাসান, আপনি বিভিন্ন রকমের ব্লাড ক্যান্সারের কথা বললেন। তো প্রায়ই আমরা শুনতে পাই মানুষের ব্লাড ক্যান্সার হয়েছে। এই ব্লাড ক্যান্সার বা রক্ত ক্যান্সারটা কেন হয়?
চমৎকার প্রশ্ন করেছেন যে ব্লাড ক্যান্সারটা কেন হয়। ঠিক এইটার সঠিক কোনো অ্যান্সার বা সুনির্দিষ্ট উত্তর আসলে নাই, অন্যান্য ক্যান্সারগুলোরও একই অবস্থা।
আচ্ছা, রক্ত ক্যান্সার কেন হয় তার সঠিক বা সুনির্দিষ্ট কারণ এখনো বলা যায় না বলে আপনি জানালেন। সেক্ষেত্রে ডাক্তার কামরুল হাসান, রক্ত ক্যান্সার যে হয়েছে সেটি কিভাবে বোঝা যাবে, অর্থাৎ এর লক্ষণগুলো কি?
ব্লাড ক্যান্সার হয়েছে এটা চমৎকার প্রশ্ন করেছেন। ব্লাড ক্যান্সার যে লক্ষণগুলো, এই লক্ষণগুলো নির্ভর করে যে ব্লাডের কোন ধরনের ক্যান্সার হয়েছে। আমি যেটা বলছি যে অ্যাকিউট লিউকেমিয়া এবং ক্রনিক লিউকেমিয়ার কথা আমি বলেছি। অ্যাকিউট লিউকেমিয়া মানে হলো দ্রুত বর্ধনশীল লিউকেমিয়া এবং দ্রুত এটা অবনতি হতে থাকে। আর যেটা ক্রনিক লিউকেমিয়া, এটা দীর্ঘদিন ধরে চলতে থাকে শরীরের ভিতরে। অনেক সময় দেখা যায় যে ভিতরে ব্লাড ক্যান্সার আছে, রোগী নিজে বুঝতেও পারছে না, এরকম ঘটনা ঘটে। যেমন ক্রনিক মাইলয়েড লিউকেমিয়ার কথা আমি একটু আগে বলেছি যে ক্রনিক মাইলয়েড লিউকেমিয়া দেখা যায় যে অনেক সময় রোগী কিছু বুঝতে পারে না, কোনো কারণে হয়তো বা ডাক্তারের কাছে গিয়েছে, তখন ডাক্তার হয়তো পরীক্ষা নিরীক্ষা করতে গিয়ে ব্লাড সিবিসি নামক একটা যে ব্লাডের যে রুটিন পরীক্ষা করা হয় এটা করতে গিয়ে তারা হয়তো ধরে ফেলছে যে আপনার শরীরে ব্লাড ক্যান্সার আছে। অনেক সময় রোগীরা বলে যে আমার তো শরীরে ওজন কমে যাচ্ছে, যে শরীর দুর্বলতা লাগে আর কি, কোনো কাজে আমি শরীরে শক্তি পাই না, এরকম অনেক সময় বলে, আবার অনেকে বলে যে এরকম পেটের ভিতরে একটা চাকা, এটা বলে পেটের ভিতরে চাকা, তার মানে হলো যে স্কিন নামে যে আমাদের একটা অঙ্গ আছে, এটা বাম পাশে থাকে আমাদের পেটের বাম সাইডে উপরের দিক থেকে থাকে, এটা স্বাভাবিক অবস্থায় এটা আমাদের হাতে এটা ধরা পড়ে না, এটা বুঝতে পারি যখন এটা বড় হয় তখনই যে আমাদের যে কোস্টাল মার্জিন বলা হয় যেটা বুকের যে খাঁচার যে নিচের যে মার্জিনটা, এই মার্জিন পার হয়ে নিচে চলে আসে, তখন আমরা বুঝতে পারি যে হ্যাঁ স্ক্রিনটা বড় হয়েছে, তখন রোগীরা অনেক সময় নিজেরাই বলে যে আমার এখানে একটা চাকা, ডাক্তার সাহেব আমার এখানে একটা চাকা, তখন আমরা বুঝতে পারি হ্যাঁ তার ব্লাড ক্যান্সার হয়েছে, পরীক্ষা নিরীক্ষা করা হয়। তো অনেক সময় দেখা যায় শরীরের বিভিন্ন অংশে, গলায় বগলে বা যে নিম্ন যেগুলো ফুলে মানে এগুলো বড় হয়ে আছে, ফুলে আছে, অনেক সময় রোগীরা বলে যে আমার তো এইরকম অনেকদিন থেকে আমি খেয়াল করছি আমার এরকম এই জায়গাগুলো বড় কিছু টিউমারের মতো দেখা যায়, গুটি গুটি টিউমার, হ্যাঁ এরকম দেখা যায়।
ডাক্তার কামরুল হাসান ব্লাড ক্যান্সারের লক্ষণ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করছিলেন, কিন্তু আজ আর আমাদের হাতে সময় না থাকায় আগামী সপ্তাহের আলোচনা এখান থেকে আমরা শুরু করব। রেডিও তেহরানকে সময় দেওয়ার জন্য আপনাকে আবারও অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি।
আপনাকেও অনেক ধন্যবাদ, সেই সাথে রেডিও তেহরানের শ্রোতাবৃন্দকেও আমার পক্ষ থেকে ধন্যবাদ এবং আন্তরিক শুভেচ্ছা।
শ্রোতা বন্ধুরা, আগামী সপ্তাহে ক্যান্সার নিয়ে আলোচনার তৃতীয় পর্বেও আমাদের সাথে থাকার আগাম আমন্ত্রণ জানিয়ে রাখছি। রক্ত ক্যান্সার বিশেষজ্ঞ ডাক্তার কামরুল হাসানের ক্যান্সার বিষয়ক গুরুত্বপূর্ণ আলোচনায় নিশ্চয়ই আপনারা উপকৃত হবেন। তো আপনারা সবাই সুস্থ ও নিরাপদ থাকুন, এই প্রত্যাশায় গুটিয়ে নিচ্ছি স্বাস্থ্য কথার আজকের আসর।
স্বাস্থ্য কথা অনুষ্ঠানটি শুনলেন শ্রোতা বন্ধুরা, আপনারা অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এখন রয়েছে কথাবার্তা।
সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, রেডিও তেহরানের প্রাত্যহিক আয়োজন কথাবার্তার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ, আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আজ 10 নভেম্বর বুধবারের কথাবার্তার আসরের শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। প্রথমে বাংলাদেশের শিরোনাম, পিকে হালদারের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন ইত্তেফাক। বাংলাদেশ ব্যাংকে চাকরি পরীক্ষায় প্রশ্ন জালিয়াতি চক্রের সদস্যদের গ্রেপ্তার প্রথম আলো। গণবিদ্রোহ হলে দায়ী সরকারের, গণতান্ত্রিক বাম ঐক্য যুগান্তর। সহিংসতার দুষ্টচক্র ভাঙতে মূল কারণগুলো খুঁজে বের করা জরুরি, কালের কণ্ঠ। বকশিশ কম দেয়ায় অক্সিজেন খুলে দিল ওয়ার্ড বয়, কিছুক্ষণ পর মারা গেল রোগী মানবজমিন। ভারতের শিরোনাম, হাইড্রোজেন বোমা কই, এ তো ফুলঝুরি, নবাবের অভিযোগের পাল্টা বললেন ফড়নবিশ আনন্দবাজার পত্রিকা। গোটা অঞ্চলেই প্রভাব ফেলছে, আফগানিস্তান নিয়ে বৈঠকে বললেন ডোভাল, নেই চীন পাকিস্তান আজকাল। সিংহু সীমান্তে ফের উদ্ধার কৃষকের ঝুলন্ত দেহ, এলাকায় চাঞ্চল্য। সংবাদ প্রতিদিন।
এবং আমি মুজাহিদুল ইসলাম। শ্রোতা বন্ধুরা, এবারে বিস্তারিত খবর। প্রথমেই বাংলাদেশ, পিকে হালদারের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন নিয়ে ইত্তেফাকের খবরে লেখা হয়েছে, ব্যাংক ও আর্থিক খাতের হাজার হাজার কোটি টাকা নিয়ে কানাডায় পলাতক প্রশান্ত কুমার হালদার সহ 14 জনের বিরুদ্ধে চার্জশিট দাখিলের অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। আজ সকালে দুদকের প্রধান কার্যালয় এই চার্জশিট অনুমোদন করে। 2020 সালের 8 জানুয়ারি প্রায় 275 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে প্রশান্ত কুমার হালদারের বিরুদ্ধে মামলা হয়েছিল। চার্জশিটে এবার আসামির সংখ্যা বাড়ল।
প্রথম আলোর খবরে লেখা হয়েছে, বাংলাদেশ ব্যাংক চাকুরি পরীক্ষায় প্রশ্ন জালিয়াতি চক্রের সদস্যদের গ্রেপ্তার করেছে পুলিশ। বাংলাদেশ ব্যাংকের সিলেকশন কমিটির আওতায় 5 ব্যাংকের অফিসার নিয়োগের
প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগ উঠেছে। পরীক্ষার্থীদের দাবি প্রশ্নপত্র ফাঁস হয়েছে, তবে বাংলাদেশ ব্যাংক বলছে প্রশ্নপত্র ফাঁস হয়নি। একাধিক প্রার্থীর দাবি, পরীক্ষা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে 100টি প্রশ্নের প্রিন্ট করা উত্তরপত্র ফেসবুকে পাওয়া গেছে। ফেসবুকে উত্তরপত্র ছড়ানোর ঘটনায় চাকুরি প্রার্থীরা প্রশ্ন তুলেছেন। পরীক্ষা 4টার সময় শেষ হওয়ার কয়েক মিনিটের মধ্যেই 100টি প্রশ্নের সঠিক উত্তর ফেসবুকে পাওয়া সম্ভব নয়, এটা তাই প্রশ্নপত্র ফাঁস।
বকশিস কম দেয়ায় অক্সিজেন খুলে দিল ওয়ার্ড বয়, কিছুক্ষণ পর মারা গেল রোগী। দৈনিক মানবজমিনের এই মর্মান্তিক খবরে লেখা হয়েছে, ওয়ার্ড বয়ের চাহিদা মতো বকশিসের টাকা না পেয়ে অক্সিজেন খুলে দেয় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত এক রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাত 11:30 বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগে। ঘটনার পর থেকেই অভিযুক্ত ওয়ার্ড বয় পলাতক রয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ছিলিমপুর মেডিকেল ফাঁড়ির ইনচার্জ এসআই শামীম হোসেন।
গণবিদ্রোহ হলে দায়ী সরকারের গণতান্ত্রিক বাম ঐক্য যুগান্তরের এই শিরোনামের খবরে বলা হয়েছে, সরকার একতরফাভাবে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি করে প্রশাসনের কর্মকর্তা কর্মচারীদের জনগণের মুখোমুখি দাঁড় করিয়েছে। এতে ভবিষ্যতে যদি প্রশাসন ও জনতার মধ্যে গণবিদ্রোহ ঘটে তাহলে তার দায় সরকারকে নিতে হবে বলে জানিয়েছেন গণতান্ত্রিক বাম ঐক্যের সমন্বয়ক হারুনুর রশিদ খান। হারুনুর রশিদ খান বলেন, জ্বালানি তেল ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বৃদ্ধি সারা দেশের কৃষক সমাজকে ব্যাপকভাবে ভোগাবে, এছাড়া জনসাধারণও বিপদে পড়বেন। সবার আয় আগের মতোই আছে, শুধু সবকিছুর দাম বেড়ে গেছে।
এবারে ভারতের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত। আনন্দবাজার পত্রিকার একটি খবরে লেখা হয়েছে, হাইড্রোজেন বোমা কই, এ তো ফুলঝুরি, নবাবের অভিযোগের পাল্টা বললেন ফড়নবিশ। খবরটিতে লেখা হয়েছে, হাইড্রোজেন বোমা ফেলবেন বুধবার সকালে এমন বলে তোলপাড় ফেলেছিলেন মহারাষ্ট্রের মন্ত্রী তথা প্রবীণ এনসিপি নেতা নবাব মালিক। সে বোমা ফাটিয়েছেন নবাব, যা দেখে শুনে বিজেপি বলছে হাইড্রোজেন বোমা কই, এ তো ফুলঝুরি। শাহরুখ খানের ছেলে আরিয়ানের গ্রেপ্তারি নিয়ে মহারাষ্ট্রে যে বিবাদের শুরু, তা এখন প্রাক্তন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ বনাম বর্তমান মন্ত্রিসভার সদস্য নবাবের কাজিয়ায় পর্যবসিত হয়েছে। বুধবার সকালে নবাব অভিযোগ তোলেন ফড়নবিশের সঙ্গে অন্ধকার জগতের যোগ রয়েছে। তিনি বলেন, পলাতক মাফিয়া ডন দাউদ ইব্রাহিমের ঘনিষ্ঠ রিয়াজ ভাটির সঙ্গে সম্পর্ক রয়েছে প্রাক্তন মুখ্যমন্ত্রী ফড়নবিশের। পাশাপাশি মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী থাকাকালীন ফড়নবিশ এনসিবি আধিকারিক সমীর ওয়াংখেড়ের হাত থেকে জাল নোটের কারবারিদের রক্ষা করেছিলেন বলেও তোপ দাগেন নবাব। প্রসঙ্গত, সমীর ওয়াংখেড়ের হাতেই গ্রেপ্তার হয়েছিলেন আরিয়ান। পরে এই সমীরের বিরুদ্ধেও একাধিক অভিযোগ ওঠে এবং তাকে আরিয়ান তদন্ত থেকে সরিয়ে দেওয়া হয়।
গোটা অঞ্চলেই প্রভাব ফেলেছে আফগানিস্তান নিয়ে বৈঠকে বললেন ডোভাল, নেই চীন পাকিস্তান। আজকালের এ খবরে লেখা হয়েছে, আগস্টে আফগানিস্তানে রাজনৈতিক পালাবদল ঘটে গিয়েছে। আশরাফ গনি সরকারকে সরিয়ে ক্ষমতা দখল করেছে তালেবান। এর প্রভাব শুধু সেদেশে নয়, গোটা এশিয়ার রাজনৈতিক অর্থনৈতিক বাতাবরণেই পড়ছে পড়বে। সন্ত্রাসবাদের অনুঘটক হিসেবে কাজ করতে পারে, এই আশঙ্কা থেকেই আফগানিস্তান নিয়ে বৈঠক ডেকেছে ভারত। যোগ দিচ্ছে রাশিয়া সহ 8 দেশ। স্বাভাবিকভাবেই বৈঠক থেকে দূরে থেকেছে পাকিস্তান, একই পথে হেঁটেছে চীনও। দুদিনের বৈঠক আজ শুরু হল। বৈঠকে ভারতের নিরাপত্তা উপদেষ্টা ডোভাল জানিয়ে দিলেন, আফগানিস্তানের বর্তমান পরিস্থিতি প্রভাব ফেলতে পারে গোটা অঞ্চলেই।
কৃষি আইনের বিরুদ্ধে যে লড়াই জারি রেখেছিল কৃষকরা, তা এক বছর পূর্তি হতে চলেছে, তাই সংসদের পথে ট্রাক্টর মিছিল করবেন তারা। শীতকালীন অধিবেশনের দিন থেকেই হবে এই মিছিল, এমনই জানিয়েছিলেন কৃষক আন্দোলনকারীরা। আজকালের এই খবরে লেখা হয়েছে, আগামী 29 নভেম্বর শুরু হবে শীতকালীন অধিবেশন, চলবে 23 ডিসেম্বর পর্যন্ত। সংযুক্ত কিষাণ মোর্চার তরফে জানানো হয়েছে, 29 নভেম্বর থেকেই শান্তিপূর্ণ মিছিল করবেন 500 কৃষক। এছাড়াও 26 নভেম্বর বিক্ষোভের বর্ষপূর্তির দিনেও কৃষকদের রয়েছে বিশেষ পরিকল্পনা। সেদিন পঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড ও রাজস্থান থেকে কৃষকরা আসবেন দিল্লিতে। একত্রিত হবেন মহাপঞ্চায়েতে। সারা ভারত জুড়েই আন্দোলনকে এগিয়ে নিয়ে যাবেন তারা। মোর্চার পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, এই সমস্ত পরিকল্পনা কেন্দ্রীয় সরকারের উপর চাপ বাড়ানোর জন্যই।
সিংহু সীমান্তে ফের উদ্ধার কৃষকের ঝুলন্ত দেহ, এলাকায় চাঞ্চল্য। সংবাদ প্রতিদিনের এ খবরে লেখা হয়েছে, ফের দিল্লির নিকটবর্তী সিংহু সীমান্তে উদ্ধার হল এক কৃষকের ঝুলন্ত দেহ। পাঞ্জাবের ফতেগড় সাহেবের আমরো জেলায় বাসিন্দা গুরপ্রীত সিং নামে ওই কৃষকের রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। মাসখানিকের মধ্যে এ নিয়ে কৃষকদের বিক্ষোভের স্থানে দ্বিতীয় কোনো কৃষকের রহস্য মৃত্যুর ঘটনা ঘটল। তো শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসর এখানে গুটিয়ে নিচ্ছি, আবারও কথা হবে আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন।
কথাবার্তা অনুষ্ঠানটি শুনলেন শ্রোতা বন্ধুরা। আপনারা অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। প্রান্তিক আয়োজনে এখন রয়েছে কোরআনের আলো। শ্রোতা বন্ধুরা সালাম ও শুভেচ্ছা নিন। আশা করি আপনারা সবাই ভালো আছেন। পবিত্র কোরআনের তাফসির বিষয়ক আজকের অনুষ্ঠান উপস্থাপনায় আপনাদের সঙ্গে আছি আমি সোহেল আহমেদ
এবং আমি নাসির মাহমুদ।
গত আসরে আমরা সূরা মুহাম্মাদের ২৪ নম্বর পর্যন্ত আয়াত নিয়ে আলোচনা করেছি। আজ আমরা এই সূরার ২৫ থেকে ২৮ নম্বর পর্যন্ত আয়াতের সংক্ষিপ্ত তাফসির শুনব। প্রথমে এই সূরার ২৫ নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা শোনা যাক।
ইন্নাল্লাযীনা ইরতাদু আলা আদবারিহিম মিন বাদি মা তাবায়্যানা লাহুমুল হুদা আশ-শাইতানু সাওয়ালা লাহুম ওয়া আমলা লাহুম।
নিশ্চয়ই যারা নিজেদের নিকট সৎপথ স্পষ্ট হওয়ার পর তা পরিত্যাগ করেছে, শয়তান তাদের পাপ কাজকে তাদের জন্য সুশোভিত করে দেখিয়েছে এবং দীর্ঘ আশা দিয়ে তাদেরকে প্রতারিত করেছে।
গত আসরে দুর্বল ইমানের অধিকারী মুনাফিক চরিত্রের মানুষদের কথা বর্ণনা করা হয়েছিল, যারা কোরআনের আয়াত নিয়ে চিন্তা ভাবনা করে না। কোরআনের ভাষায় তারা নিজেদের অন্তরকে তালা মেরে রেখেছে। এরপর এ আয়াতে বলা হচ্ছে, যারা আল্লাহ ও তার রাসূলদের নির্দেশিত পথ পরিত্যাগ করে তারা মূলত শয়তানকে অনুসরণ করে। শয়তান স্বাভাবিকভাবেই তার মন্দ ও পাপ কাজগুলোকে তার জন্য সুশোভিত করে দেয় এবং এরপর আরো পাপ কাজ করতে তাকে প্রলুব্ধ করে। এ ধরনের মানুষ নিজেদের পার্থিব স্বার্থ সিদ্ধির জন্য এমন সব দীর্ঘমেয়াদী পরিকল্পনা করে যা তাদেরকে প্রতিদিন একটু একটু করে সৎ পথ থেকে দূরে সরিয়ে দেয় এবং একসময় সৎ পথে ফিরে আসা তাদের জন্য অসম্ভব হয়ে পড়ে।
এই আয়াতের শিক্ষণীয় দিকগুলো হল, এক, মুনাফিকরা নিজেদেরকে অনেক বেশি বুদ্ধিমান ও স্মার্ট মনে করলেও কোরআনের দৃষ্টিতে তারাই কূপমণ্ডুক ও প্রতিক্রিয়াশীল। তারা আলোকিত পথ ত্যাগ করে অন্ধকার জগতে ফিরে গেছে। দুই, খারাপ কাজ ভালো লাগলে বুঝতে হবে আমরা শয়তানের ধোঁকায় পড়েছি।
মিন্নাল এবারে এই সুরার 26 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা শোনা যাক।
ذلك بأنهم قالوا للذين كرهوا ما نزل الله سنطيعكم في بعض الأمر والله يعلم إصرارهم
এটা এজন্য যে আল্লাহ যা নাজিল করেছেন তা যারা অপছন্দ করে তাদেরকে ওরা অর্থাৎ রুগ্ন আত্মার অধিকারীরা বলে অচিরেই আমরা কোন কোন বিষয়ে তোমাদের আনুগত্য করব অথচ আল্লাহ তাদের গোপন অভিসন্ধি সমূহ জানেন।
কাফিরদের সঙ্গে মুনাফিকদের সম্পর্কের প্রতি ইঙ্গিত করে এই আয়াতে বলা হচ্ছে, মদিনার মুনাফিকরা সেখানকার ইহুদিদের কাছে গিয়ে তাদের সঙ্গে সহযোগিতার চুক্তিতে আবদ্ধ হতো। যেসব বিষয়ে তাদের যৌথ স্বার্থ ছিল সেসব বিষয়ে তারা মুসলমানদের বিপক্ষে ঐক্যবদ্ধ অবস্থান নিত। এই মৈত্রীর বন্ধনকে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও মুসলমানদের কাছে গোপন রাখত। কিন্তু কোরআনে কারিমের এই আয়াতে বলা হচ্ছে তাদের এই বিশ্বাসঘাতকতার কথা মহান আল্লাহ প্রকাশ করে দেবেন যাতে মানুষ তাদেরকে চিনে রাখতে পারে।
এই আয়াতের শিক্ষণীয় বিষয়গুলো হলো, এক, মুসলিম সমাজের কিছু মানুষ তাদের শত্রুদের সঙ্গে গোপন সম্পর্ক বজায় রাখে। তারা নিজেদের ব্যক্তিগত স্বার্থসিদ্ধি ও শত্রুর স্বার্থ উদ্ধারের জন্য মুসলিম সমাজের ক্ষতি করতেও কুণ্ঠাবোধ করে না। এদের ব্যাপারে সতর্ক থাকতে হবে। দুই, মানুষকে একথা মনে রাখতে হবে যে তার সব গোপন কাজ ও অভিসন্ধি আল্লাহ তাআলা ভালো করে জানেন। মানুষ যদি এ ব্যাপারে নিশ্চিত থাকে তাহলে সে যেন অন্যের বিরুদ্ধে ষড়যন্ত্র করা থেকে বিরত থাকে।
এবারে সূরা মুহাম্মাদের 27 ও 28 নম্বর আয়াতের তিলাওয়াত ও তর্জমা শোনা যাক।
فكيف إذا توفتهم الملائكة يضربون وجوههم وأدبارهم ذلك بأنهم اتبعوا ما أسخط الله وكرهوا رضوانه فأحبط أعمالهم
সুতরাং কেমন হবে তাদের দশা যখন ফেরেশতারা তাদের চেহারা ও পৃষ্ঠদেশে আঘাত করতে করতে তাদের প্রাণ হরণ করবে। এটা এজন্যে যে তারা এমন সব বিষয় অনুসরণ করেছে যা আল্লাহর ক্রোধ সৃষ্টি করেছে এবং তারা তাঁর সন্তুষ্টিকে অপছন্দ করেছে, সুতরাং আল্লাহও তাদের আমলসমূহ নিষ্ফল করে দিয়েছেন।
আগের আয়াতগুলোর ধারাবাহিকতায় এই দুই আয়াতে পার্থিব জগতে মুনাফিকদের শেষ পরিণতির প্রতি ইঙ্গিত করে বলা হচ্ছে তাদের মৃত্যু হবে অত্যন্ত কষ্টের সঙ্গে। যেসব ফেরেশতা ত্রাণ হরণ করার দায়িত্বে আছে তারা প্রথমে তাদেরকে আজাব দেবে এবং এরপর তাদের জান কবজ করবে। এ ধরনের মৃত্যু তাদের কৃতকর্মের ফল। এর কারণ হচ্ছে যেসব কাজ করলে আল্লাহ তাআলা খুশি হন তারা সেসব কাজ করেননি, বরং তিনি যেসব কাজে ক্ষুব্ধ হন শুধু সেসব কাজই করে বেরিয়েছেন। জীবনের নানা পর্যায়ে আমরা অনেক সময় দুটি পথের সামনে এসে আটকা পড়ে যাই এবং এগুলোর যেকোনো একটি পথকে বেছে নিতে হয়। বেশিরভাগ মানুষ এ সময় তাদের খেয়াল খুশি মতো এবং পার্থিব স্বার্থ রক্ষা করে তাদের পথ বাছাই করে। কিন্তু পবিত্র কোরআন বলছে এ ধরনের পরিস্থিতিতে মুমিন ব্যক্তি পার্থিব স্বার্থ ও নিজের চিত্তকে প্রশান্ত করার পরিবর্তে আল্লাহ তাআলার সন্তুষ্টি যে পথে হয় সে পথ বেছে নেয়। মুমিন ব্যক্তি এমন কোনো কাজ করে না যাতে আল্লাহ অসন্তুষ্ট বা ক্ষুব্ধ হন। তারা নিজেদের খেয়াল খুশি দমন করে আল্লাহকে সন্তুষ্ট করার চেষ্টা করেন।
এই দুই আয়াতের শিক্ষণীয় বিষয়গুলো হলো, এক, মৃত্যুর মাধ্যমে মানুষের জীবন শেষ হয়ে যায় না, বরং এটি তার পার্থিব জীবনের সমাপ্তি মাত্র। জন্মের সময় মাটির মানুষকে যে প্রাণ দেওয়া হয়েছিল ফেরেশতারা আল্লাহর নির্দেশে তা কেড়ে নেয়। দুই, মুনাফিক ও দ্বৈত চরিত্রের মানুষের মৃত্যু অত্যন্ত কষ্টের হয়। তিন, যে কোনো কাজ মানুষের দৃষ্টিতে যত ভালোই হোক না কেন তা যদি আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য করা না হয় তাহলে তা নিষ্ফল হয়ে যাবে, এর জন্য আল্লাহর কাছে কোনো পুরস্কার থাকবে না। তো শ্রোতাবন্ধুরা, এর সঙ্গে শেষ করছি কোরআনের আলোর আজকের আয়োজন।
আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।
وزد وبارك على آل محمد صل على محمد وآل محمد صل على محمد وآل محمد
পবিত্র কোরআনের তাফসীর বিষয়ক অনুষ্ঠান কোরআনের আলো শুনলেন। শ্রোতা বন্ধুরা, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, এখনই বিদায় নিতে হবে। তবে যাওয়ার আগে বিশ্ব সংবাদ শিরোনামগুলো আরও একবার জানিয়ে দিচ্ছে। আফগান জনগণের দুর্দশার জন্য আমেরিকাকে জবাবদিহিতার আওতায় আনতে হবে বললেন নয়াদিল্লি সফররত ইরানের সর্বোচ্চ নিরাপত্তা কর্মকর্তা। পরমাণু সমঝোতা আবার কার্যকর করার জন্য আমেরিকাকে ইরানের বিরুদ্ধে সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি থেকে সরে আসার আহ্বান জানাল তেহরান। বাংলাদেশ ইউনিয়ন পরিষদের দ্বিতীয় দফার ভোট গ্রহণ আগামীকাল, ভোটের আগেই আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে জনমনে তীব্র উদ্বেগ। এবং ভারতের পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে গাদ্দার বলে অভিহিত করলেন তৃণমূলের রাজ্য সম্পাদক ও মুখপাত্র কুণাল ঘোষ। এবারে আমাদের সাথে যোগাযোগের ঠিকানা জানিয়ে দিচ্ছি। আমাদের সাথে সরাসরি যোগাযোগের ঠিকানা লিখে রাখুন, বাংলা প্রোগ্রাম রেডিও তেহরান, পোস্ট বক্স নম্বর 6767 তেহরান 19395, ইসলামিক রিপাবলিক অব ইরান। আমি আবারও বলছি, বাংলা প্রোগ্রাম রেডিও তেহরান, পোস্ট বক্স নম্বর 6767 তেহরান 19395, ইসলামিক রিপাবলিক অব ইরান। আর বাংলাদেশে আমাদের ঠিকানা, বাংলা অনুষ্ঠান রেডিও তেহরান, জিপিও বক্স নম্বর 4002, ঢাকা 1000। আবারও বলছি, বাংলা অনুষ্ঠান রেডিও তেহরান, জিপিও বক্স নম্বর 4002, ঢাকা 1000, অর্থাৎ ঢাকা 1000। বাংলা এবার ভারতে আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা লিখে রাখুন, বাংলা প্রোগ্রাম রেডিও তেহরান, পোস্ট বক্স নম্বর 4222, নিউ দিল্লি 110048, ইন্ডিয়া। আমাদের ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার ঠিকানা আবারও জানিয়ে দিচ্ছি, parstudio.com/bn। আর আমাদের কাছে ইমেল করার ঠিকানা লিখে রাখুন, রেডিও তেহরান 1982@gmail.com। শ্রোতা বন্ধুরা, আপনারা ভালো সুস্থ থাকুন এই কামনা করে, এবং আজই আমাদের নৈশ অধিবেশন শোনার আমন্ত্রণ জানিয়ে রেডিও তেহরান থেকে আমি বাবুল আখতার এখনকার মতো এখানেই বিদায় চাইছি। খুদা হাফেজ। Thank you.